সাম্প্রতিক এক জরিপে দেখা গিয়েছে, বিশ্বব্যাপী রেকর্ড সংখ্যক নারী সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। গত বছর আন্তঃসংসদীয় জোট কর্তৃক প্রকাশিত প্রতিবেদনে বলা হয় যে প্রায় 22% সংসদীয় আসন নারীদের নিয়ন্ত্রণে রয়েছে। জেনিভায় আন্তঃসংসদীয় জোট সদর দফতর থেকে এ নিয়ে ভয়েস অফ আমেরিকার লিসা শ্লাইনের তথ্য রিপোর্ট উপস্থাপন করছেন সেলিম হোসেন।
বিশ্বব্যাপী নারী সংসদ সদস্য 1.5% বৃদ্ধি পেয়েছে। সংখ্যার হিসাবে শুনতে খুব বেশি হয়তো শোনাচ্ছে না, কিন্তু আন্তঃসংসদীয় জোট বলেছে এই ধারা যদি অব্যাহত থাকে আগামী 20 বছরে সংসদে লিঙ্গ সমতার হিসেবে নারীরা এগিয়ে যাবেন। আন্তঃসংসদীয় জোট জানিয়েছে নারী সংসদ সদস্যদের সংখ্যা বৃদ্ধির বিভিন্ন কারণ রয়েছে, যেমন সংসদ সদস্য হিসেবে নারীদের নির্বাচিত হওয়া বা নিয়োগ দেওয়ার বিষয়টি সহজ করার জন্য বিভিন্ন দেশে আসন সংরক্ষণের ব্যবস্থা আছে। বাংলাদেশেও বেশ ভালো সংখ্যক আসন নারীর দখলে। অন্যান্য খাতের ন্যায় রাজনীতিতেও বাংলাদেশে দ্রুত বাড়ছে নারীদের অংশগ্রহণ, বেশ জোর দিয়েই বললেন নারী নেত্রী মালেকা বেগম।
অবশ্যই একটা ভবিষ্যৎ আশাব্যঞ্জক, বহু কষ্টের মধ্য দিয়ে বহু বাধার মধ্য দিয়েও মেয়েরা রাজনীতিতে আসছেন, সহজভাবে না, কিন্তু ক্ষমতায়নের দিক থেকে, রাজনৈতিক ক্ষমতায়নের দিক থেকে অবশ্যই এটা খুব আশাব্যঞ্জক যে বাংলাদেশ আগামীতেও এগিয়ে যাবে। এই সংরক্ষিত আসনটা আমরা যদিও এভাবে চাই না যে দলীয় ভাবে ভাগ হয়ে যাওয়া, আমরা চেয়েছিলাম নারী আন্দোলন থেকে এখনো চাই যে সংরক্ষিত আসন গুলো থাকবে, ওখানে মহিলারা সরাসরি ভোটে নির্বাচিত হবেন, দলীয় পরিচয়ে না।
যেসব নারী আমাদের দেশে সংসদ সদস্য হয়েছেন, আপনার কি মনে হয় তারা তাদের ভূমিকা ঠিক মতো পালন করতে পারছেন?
অনেক দলীয় বাধা থাকে, পুতুলের মতো সাজিয়ে রাখতে চায়, যা বলবো জি হুঁ করো, কিন্তু তার মধ্যেও তারা তাদের যে কনস্টিটিউয়েন্সি জায়গাগুলোতে, আমি মনে করি যে হ্যাঁ, পুরুষের পাশাপাশি বলেন বা একজন প্রতিনিধি হিসেবে তারা কিন্তু যথাযথ দায়িত্ব পালন করেন এবং বেশ সত্যি একটা সিনসিয়ার ভাবে তারা এখনো করেন।
1989 দেশে করা জরিপে দেখা গেছে জাতীয় সংসদে নারীদের সংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে রুয়ান্ডা, অ্যান্ডোরা, কিউবা, সুইডেন এবং দক্ষিণ আফ্রিকা, আর সর্বনিম্নে রয়েছে মাইক্রোনেশিয়া, পালাউ, কাতার এবং ভানুয়াতু, যেখানকার আইন প্রণেতারা সকলেই পুরুষ। প্রতিবেদনে বলা হয়েছে মহিলা সংসদ সদস্যের গড় হিসাবে সর্বোচ্চ সংখ্যা 15.2% আমেরিকায়। তবে গত বছর সৌদি আরবের শুরা কাউন্সিলে 30 জন রমণীর নিয়োগ এবং জর্ডানের সংসদে 18 নারী নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে আরব বিশ্বে সর্বোচ্চ অর্জন সম্ভব হয়েছে। আন্তঃসংসদীয় জোট মহাসচিব অ্যান্ডার্স জনসন বলেছেন আফ্রিকায় স্থিতিশীল অগ্রগতি অব্যাহত রয়েছে।
Are in Africa, including the best performing country, which is Rwanda, where they is the first country.
তিনি বলছিলেন বিশ্বের সবচেয়ে বেশি নারী সাংসদের দেশ রয়েছে আফ্রিকায়, আর রুয়ান্ডা হচ্ছে সর্বকালের সর্বপ্রথম দেশ যেখানে 60%-এরও বেশি নারী সাংসদ রয়েছে। ক্যামেরুনে, কেনিয়ায়, টোগোয়, জিম্বাবুয়েতে নারীরা ভালো করছেন। ইউরোপে বৃদ্ধি পাচ্ছে নারী সাংসদদের সংখ্যা, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও চেষ্টা চলছে সংসদে নারীদের অংশগ্রহণ বৃদ্ধির। আন্তঃসংসদীয় জোটের জেন্ডার প্রোগ্রামের ব্যবস্থাপক ক্যারিন জাবরে বলেন নারীর অংশগ্রহণ ব্যতিরেকে কোনো সংসদ বিশ্বের প্রতিনিধিত্বকারী হতে পারে না, কারণ বিশ্বের অর্ধেক জনসংখ্যাই নারী। আন্তঃসংসদীয় জোটের প্রতিবেদনে বলা হয়েছে গত বছর বিপুল সংখ্যক নারী রাজনৈতিক সংঘাতের লক্ষ্যবস্তু হয়েছিলেন। নির্বাচনী সহিংসতায় তারা নানান হুমকি, ভীতি প্রদর্শন এবং শারীরিক লাঞ্ছনা এবং নানা ধরনের নির্যাতনের শিকারও হয়েছিলেন। এসব করা হয় যাতে ভয় পেয়ে তারা রাজনীতির বাইরে থাকেন, কিন্তু তারপরেও সংসদ সদস্য হিসেবে নারীরা এগিয়ে চলছেন।
আন্তর্জাতিক নারী দিবসে আজ বিশ্বের সকল মা, বোন, স্ত্রী, কন্যাদের প্রতি আমাদের সশ্রদ্ধ অভিনন্দন, অভিবাদন রইল। বাংলাদেশে নানান ক্ষেত্রে নারীর অগ্রযাত্রা লক্ষ্য করা গেলেও সত্যিকার অর্থে নারী কতটা ক্ষমতায়িত হয়েছেন এবং এক্ষেত্রে সরকারি নীতি বা কতটা সহায়ক ও সামঞ্জস্যপূর্ণ সে সম্পর্কে মতামত ব্যক্ত করেছেন ঢাকার উন্নয়ন গবেষণা সংস্থা বিআইডিএস এর সিনিয়র গবেষক ডক্টর নাজনীন আহমেদ। রিপোর্ট পাঠিয়েছেন তারই ভিত্তিতে ঢাকা থেকেই আমির খসরু।
নারী অধিকার নিশ্চিত করা আর ক্ষমতায়নের দাবিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। অর্থনৈতিক এবং সামাজিকভাবে বাংলাদেশের নারী সত্যিকার অর্থে কতটা ক্ষমতায়িত হয়েছেন সে বিষয়ে বলছেন ঢাকায় গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ উন্নয়ন গবেষণা সংস্থা BIDS এর সিনিয়র গবেষক ডক্টর নাজিন আহমেদ।
আমরা যদি স্বাধীনতার সময় থেকে চিন্তা করি তাহলে আমরা দেখতে পাই যে নারীর ক্ষমতায়নের প্রতি যে সামাজিক দৃষ্টিভঙ্গি ছিল, বিশেষ করে নারীও যে অর্থনীতিতে অবদান রাখতে পারে এই যে একটা চিন্তাধারার জন্মানো, সেক্ষেত্রে আমাদের অগ্রগতি অনেক। এখন সমাজ বুঝতে পেরেছে অর্থনৈতিকভাবে নারী সমাজে একটা বিরাট অবদান রাখছে, সেটা পারিবারিকভাবেও রাখছে সামাজিকভাবেও রাখছে, এই যে একটা বিশ্বাস এই ব্যাপারে আমাদের অর্জনটা যথেষ্ট। কিন্তু একটু খেয়াল করি যে ক্ষমতায়ন আসলে কোথা থেকে হয়, সেটা হচ্ছে নারীর কাজের সুযোগ সৃষ্টি, এরপরে হচ্ছে সেই যে কাজের সুযোগ সৃষ্টি হয়েছে সেখানে নারীর প্রতি এবং পুরুষের যদি তুলনায় দেখি তাহলে নারীর প্রতি একটা সমান দৃষ্টিভঙ্গি, এবং তৃতীয় হচ্ছে নারী তার যে নতুন অর্থনৈতিক সুযোগ তৈরি হয়েছে সেখানে সে উপরের দিকে উঠতে পারছে কিনা, সে সামনে অগ্রসর হতে পারছে কিনা, এই তিনটি বিষয় আমার দেখতে হবে যে আমার আসলেই ক্ষমতায়নের জায়গায় আমার অর্জন কতটুকু হয়েছে। তো সেই ক্ষেত্রে নারীর জন্য নতুন অর্থনৈতিক কাজের যে সুযোগ সৃষ্টি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাজ শুধু নাম্বারের ভিত্তিতে সুযোগ সৃষ্টি হলে হবে না, আমরা যে পরিমাণ নারী শ্রমবাজারে আসছে তার জন্য সুযোগ পর্যাপ্ত নয়, আর সুযোগ যদি তৈরিও হয় তার কিছু সহ শক্তি, যেমন আমার কাজের সুযোগ আছে কিন্তু আমি সেখানে রাস্তাঘাট আমার পরিবহন ব্যবস্থা নারী কিনা, অথবা আমার ব্যবসায়ের জন্য সুযোগ তৈরি হয়েছে কিন্তু সেই ব্যবসায়িক পণ্য বিক্রয়ের জন্য প্রয়োজনীয় বাজার ব্যবস্থা নাই বা বাজারে আমার পণ্য নিয়ে যাওয়ার সুযোগ নাই, তাহলে সেক্ষেত্রে নতুন সুযোগ তৈরি বা আমি যদি বলি যে অর্থনৈতিক কাজে আমি ঋণ সহায়তা দেব কিংবা কুটির শিল্প করার জন্য আমি সুবিধা দেব, সেটা কিন্তু নারীকে সাহায্য করবে না, কারণ নারী কিন্তু তার পণ্য যে উৎপাদিত হচ্ছে সেটা সে বাজারে নিয়ে যাওয়ার জন্য নারী বান্ধব পরিবেশ নাই। আমরা যদি চিন্তা করি যে নারীকে সমান মজুরি বা সমান একটা দৃষ্টিভঙ্গিতে তার অর্থনৈতিক জায়গায় দেখা হচ্ছে কিনা, সেখানে দেখা যাবে যে কিছু উপরের দিকের কার্যক্রম ছাড়া উচ্চ পর্যায়ের বা উচ্চ শ্রেণীর বা আমরা যেটাকে বলি যে খুব আনুষ্ঠানিক যে কাজকর্ম সেখানে ছাড়া দেখা যাবে যে নারী শ্রমিক কিন্তু মজুরিতে পুরুষ শ্রমিকের তুলনায় এখনো অর্ধেক পাচ্ছে। অনেক জায়গায় আছে যে নারী যদি শ্রমের টাকার অঙ্কে হয়তো সমানই দিচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে নারীকে অনেক বেশি কাজের বার্ডেন দেওয়া হচ্ছে, অনেক বেশি কাজ করিয়ে নেওয়া হচ্ছে, আবার দেখা যাচ্ছে যে নারীর প্রতি একটা অবিশ্বাস থাকে, অর্থাৎ সে ঠিক মতো করতে পারবে কিনা এই আস্থাটা আনা হয় না। তার মানে দেখা যাচ্ছে যে নারীকে কাজের সুযোগ তৈরি হলেও অনেক জায়গাতেই নারী সমান দৃষ্টিভঙ্গি পাচ্ছে না বা সমান একটা যে তার যোগ্যতা অনুযায়ী পুরুষের সমান তাকে দেখা হচ্ছে না। তৃতীয় যে জায়গাটার কথা বলেছিলাম যে নারীর সুযোগ তৈরি হলো সে এগিয়ে যেতে পারছে কিনা, আমরা যদি দেখি যে আমরা গার্মেন্টসে অনেক নারী শ্রমিক দেখছি কিন্তু সেই নারী কি সেখানে সুপারভাইজার এর যে উপরের পর্যায়ে সেই জায়গাগুলোতে উঠতে পারছে, আপনি দেখবেন খুব কম সংখ্যক নারী পাচ্ছে। গার্মেন্টস এ যদি নারী শ্রমিকের সংখ্যা আমরা জানি যে 75% মতো কিন্তু সেখানে আপনি দেখবেন যে সুপারভাইজার বা উপরের পদে কিন্তু নারীর সংখ্যা খুবই কম। তার মানেটা কি দাঁড়াচ্ছে, আমরা যদি খুব আনন্দে থাকি যে নারীর ক্ষমতায়ন সবকিছু হয়ে গেছে তাহলে সেই জায়গায় আমরা একটা বোকার স্বর্গে বাস করছি।
এক্ষেত্রে সরকারের ঘোষিত নীতিমালা কতটুকু সহায়ক সে প্রশ্নে বলছেন ডক্টর নাজনীন আহমেদ।
সরকারের দৃষ্টিভঙ্গিতে যে জায়গাটায় নারীর ক্ষমতায়নের যে একটা সহ কিছু শক্তি দরকার, কিছু নারী বান্ধব পরিবেশ দরকার, সেই জায়গায় নীতির বিশেষ ঘাটতি রয়ে গেছে। আমরা নারীর জন্য বলছি যে উদ্যোক্তা সৃষ্টির জন্য সরকার একটা বড় অঙ্কের অর্থ বরাদ্দ রেখেছেন কিন্তু দেখা যায় যে সেই টাকার বরাদ্দটা ব্যবহারই করা হয় না, এই কারণে যে কোন জায়গায় কি নীতিতে ব্যবহার হবে সেটাই নির্ধারণ না করে শুধু টাকার বরাদ্দ রাখলে হয় না।
ডক্টর নাজনীন আহমেদ মনে করেন নারীর ক্ষমতায়নে সরকারের বাস্তবসম্মত নীতিমালা এবং তা সত্যিকার অর্থে বাস্তবায়ন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা,